بسم الله الرحمن الرحيم. এক ভাই প্রশ্ন করেছেন, ছেলের বয়স 36 বছর, মেয়ের বয়স 17 বা 18 বছর, এরকম বিবাহের ক্ষেত্রে শরীয়ত কি বলে? নাজায়েজ বলে না, বিবাহ জায়েজ আছে, কিন্তু অন্যদিক দিয়ে কিছু সমস্যা আছে। বয়সের এত পার্থক্য হয়ে গেলে অন্যদিক দিয়ে সমস্যা হয়। কারণ দেখা যাবে মেয়েটার বয়স এখনো 55 হয় নাই, এদিক দিয়ে পুরুষটা কি হয়ে গেছে, অচল হয়ে গেছে। তাহলে এই মেয়েটা তার সতীত্ব কিভাবে রক্ষা করবে, সতীত্ব কিভাবে রক্ষা করবে? সতীত্ব রক্ষা করা তো বিয়ের একটা মূল উদ্দেশ্য, নিজের দিনদারি হেফাজত করা। বিয়ের উদ্দেশ্য কি? নবীদের সুন্নত আদায় করা, দিনদারির হেফাজত করা, নেক আওলাদ তালাশ করা, এগুলো তো উদ্দেশ্য। তো ওই দিক দিয়ে একটু সমস্যা হয়, বিয়ে জায়েজ কিন্তু অনুত্তম। ফরজ গোসলের সময় কানের ছিদ্রের ভিতরে যে জায়গা পর্যন্ত আঙ্গুল প্রবেশ করানো যায়, ওই জায়গাটুকু ধোয়া কি জরুরি? জরুরি। ফরজ গোসলের সময় কানের ছিদ্রের মধ্যে যতদূর আঙ্গুল যায়, কানের ছিদ্রে আঙ্গুল পৌঁছানোর জন্য আল্লাহ একটা কনিষ্ঠ আঙ্গুল বানিয়েছেন। সব আঙ্গুল এক সাইজ বানান নাই, এর হেকমত আছে। ছোট বানিয়েছেন কেন? এটা কানের ছিদ্র পর্যন্ত পৌঁছানো যায়, আর এর থেকে চিকন করে নাই, এর থেকেও চিকন করতে পারতেন, তাহলে আর এত ভিতর ঢুকাই দিত তো কানের পর্দায় ফেটে দিত। আমরা পর্দাও রক্ষা করছে আর গোসলের ফরজও আদায় করা গেছে। আল্লাহর প্রত্যেকটা জিনিসের দলিল, প্রত্যেকটা জিনিসের দলিল। এই পাঁচ আঙ্গুল ইসলামের পাঁচ বুনিয়াদ, আর এইভাবে ধরলে আল্লাহ হয়। আলিফ লাম 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 হা, পাঁচ আঙ্গুলকে ধরলে কি হয় জানেন? আল্লাহ হয়। গল্পের বই পড়া কি গুনাহ? এখন গল্পের দ্বারা যদি নসিহত হয়, দিনদারি বাড়ে, হেকায়তে সাহাবা, হেকায়তে তো গল্পের বই তো ভালোই। আর ফালতু উপন্যাস, প্রেম প্রীতির রসালো গল্প, এগুলো পড়ে তো চরিত্র নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়। ইসলামী উপন্যাস হয় না, ইসলামী উপন্যাস আজকাল মানুষের রোগ হয়ে গেছে, সবকিছুর সাথে ইসলামী লাগায়, ইসলামী মদ, ইসলামী কনসার্ট, থাইল্যান্ডে মানেছে ইসলামী পতিতালয়, পতিতালয় ইসলামী হলো কিভাবে? আবার কালকে কোন পত্রিকা দেখলাম, যারা খুব সৎ মুসলমান তারা এটা আমাদের দেশেও চায়। তো সৎ মুসলমান হলো কেমন? কিন্তু আর এক নাস্তিক মার্কা মুসলমান। ইসলামে কোনো পতিতালয় হইতে পারে না, ইসলামে কোনো পার্ট টাইম বিবাহ নেই, পার্ট টাইম বিবাহ সারা জিন্দগির জন্য, দুনিয়া জিন্দগি না আখেরাতের জিন্দগিও। এই বিবি জান্নাতেও থাকবে এবং সে হুরদের থেকেও সুন্দরী হবে। হুররা তো এত কষ্ট করে যায় নাই, এরা আমাদের সংসারে যত কষ্ট করতেছে, যত অবদান রাখতেছে, আমরা তো তার অবদানের স্বীকৃতি দেই না, আমরা আমাদের বিবিদের অবদানের স্বীকৃতি দেই না। একদিন তরকারি খুব ভালো পাকাইলো, আপনি কি প্রশংসা করছেন বা 10 টাকা হাতিয়ে দিচ্ছেন? আজকে খুব ভালো পাকাইছ, 10 টাকা হাতিয়ে নাও দিচ্ছেন। তার দায়িত্ব, আপনি মনে করেন তার দায়িত্ব সে করবে, আমার আবার প্রশংসা করতে হবে কেন? এটা গলত কথা। পাকানো, আমাদের ছেলে পেলে লালন পালন করা, আমাদের জামা কাপড় ধুয়ে দেওয়া, এগুলো তাদের দায়িত্ব না। তারা স্বামীর মহব্বতে এগুলো করতেছে, স্বামীর এগুলো কদর করা চাই, এগুলো মূল্যায়ন করা চাই। তারা বুদ্ধির কম আছে তাদের, কোরআন হাদিসে তাদেরকে নাকেসাতুল আকল, অসম্পূর্ণ আকল বলা হয়েছে। এটা আপনার আমার জন্য, তাদেরকে যে অসম্পূর্ণ আকল বললো ওটা কি জন্য? আপনার আমার জন্য। এটা যদি আল্লাহ না করতো তাহলে ওরা আমাদের ঘরে সংসার করতে আসতো না, ওরা আমাদেরকে দাওয়াত দিত যে তোমরা আমাদের ঘরে সংসার করো, হ্যাঁ আমি কামাই রোজগার করে তোমাকে খাওয়াইব, আমি কামাই রোজগার করে। যেমন আপনি ইসে যান ফিজি আয়ারল্যান্ডে, যান ফিজি আয়ারল্যান্ডে, সেখানে পুরুষরা বাড়িতে থাকে, বাচ্চাগুলো নিয়ে খেলাধুলা করে, আর বাইরের সমস্ত কাজ কারা করে? মহিলারা করে। সেই অফিসে দেখতেছে, অফিসে সারাদিন কম্পিউটার টিপতেছে, আবার বিকেলে আসার সময় বাজার থেকে তরি তরকারি কিনে আনতেছে, তরি তরকারি কিনে বাড়ি ফিরতেছে, বাড়ি ফিরে সেগুলো পাক করতেছে, পাক টাক করে স্বামী এবং ছেলেপেলেকে খাওয়াইতেছে। ইসলাম না থাকলে কাফের, তাদের জীবন ব্যবস্থা এই, সব মেয়েদের দায়িত্ব, পুরুষের কোন দায়িত্ব নেই। শুধু বাচ্চা পাহারা দিবে, বাচ্চা ফুটাবে, বাচ্চা পাহারা দিবে, এটা কোন জীবন হলো? আল্লাহকে এই জন্য বানাইছিল মেয়েরা রোজগার করতে যাবে এর কোন আয়াত হাদিস নেই, তাদের পর্দা থেকে রোজগার নিষেধ না, কিন্তু তাদের রোজগারে কোনো দায়িত্ব দেওয়া হয়নি। বিয়ের আগ পর্যন্ত বাপে পালবে, বিয়ের পরে কে পালবে? স্বামী পালবে। স্বামী মাজুর হয়ে গেলে ছেলেরা পালবে, তার কোনো দায়িত্ব নেই। অথচ মিরাজ পাওয়ার সময় ভাইয়ের অর্ধেক পাইতেছে, ভাইয়ের অর্ধেক পাইতেছে। নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে তাদেরকে ইসলাম বেশি দিছে, দেখতে কম কিন্তু বাস্তবে বেশি। অর্ধেক যে পাইল, খরচের জায়গা কই? খরচের তো কোনো খাদ দেয় নাই তাদেরকে। বাস এই দিয়ে জামে রহমানের আজীবন সদস্য হয়ে যাক, 1 লাখ টাকা দিয়ে আজীবন সদস্য হয়ে থাক, হজ করুক, উমরা করুক, এইগুলো সাংসারিক করে দায়িত্ব। উপন্যাস তো ইসলামে নেই, উপন্যাসটাই ইসলামে নেই, তো গোড়াই তো কেটে গেল। আর আলতামাস লেখুক আজ যাই লেখুক, সময় নষ্ট, চরিত্র নষ্ট। আপনি ইসলামে কত গল্পের বই আছে সেগুলো পড়েন, যেন সাহাবীদের ঘটনা, তাবেইনদের ঘটনা পড়তেও মজা লাগে। হ্যাঁ, মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু, মীর মোশাররফ হোসেনের কি এই লোক ছিল শিয়া, কারবারের ঘটনা এরকম করে লিখছে যে আপনি কাঁদতে কাঁদতে বেহোশ হয়ে যাবে। অথচ এই বইয়ের চোদ্দ আনা মিথ্যা, চোদ্দ আনা মিথ্যা, কিন্তু সে লিখছে। কোন জমি পূর্বে হিন্দুদের ছিল, এরপর হিন্দুদের থেকে কোন মুসলমান ক্রয় করলো, পরবর্তীতে ওই মুসলমান থেকে আবার অন্য কোন মুসলমান ক্রয় করলো, এখানে শেষে যে মুসলমান জমি কিনেছে তার জমির উপরে অসর আসবে কিনা? না, মাঝখানে হিন্দুদের হাত পাওয়া গেল না, মাঝখানে হিন্দুদের হাত পাওয়া গেল, হিন্দুদের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছিল, যে জমির উপরে হিন্দুদের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছিল ওটার উসরি হয় না, অসর হলো ফসলের দশ ভাগের এক ভাগ দেওয়া হয় না, এটা হয় খারাজি, এখানে ট্যাক্স আসে। আমাদের গ্রামে নিজেরাই আমরা কুরবানির গরু জবাই ও গোশত কাটাকাটি করি, কুরবানের গরু জবাই ও গোশত কাটাকাটি সময় আমার চাচা ও চাচাতো ভাইয়েরা স্বেচ্ছায় ইহাতে অংশগ্রহণ করেন। ওনারা এই কাজের বিনিময়ে কোনো টাকা পয়সা দাবি করেন না, কিন্তু কুরবানের গোশতের আশা করেন। আমরা ওনাদেরকে কুরবানের গোশত দেই, শরীয়তের দৃষ্টিতে ইহা জায়েজ আছে কিনা? যদি বিনিময় হিসেবে দেন, তারা গোশত বানাইছে এই পরিশ্রমের বিনিময় হিসেবে গোশতটা দেন, তাহলে গুনাহ হবে, এবং ওই পরিমাণ, ওই গোশতের পরিমাণ টাকা আপনাকে সৎকা করতে হবে। যারা কষাই তাদেরকে এখান থেকে বিনিময় দেওয়া যাবে, কুরবানি থেকে পকেটটা দিতে হবে। আর যদি সবাই পাইতেছে, এরাও পাইল, গ্রামের সবাই গোশত পাইতেছে, এরাও সমান হারে এরাও পাইল, এতে কোনো দোষ নেই, এতে কোনো দোষ নেই। একটা আকদে নিকাহ শুভ বিবাহ আছে, আপনাদের যাদের হাতে সময় আছে কয়েক মিনিট বসেন, তারপর দোয়া হয়ে যাবে। মেয়ের বাপ ছেলে আমার সামনে আসলে ভালো হয়। ভালো ভালো আছেন? এই ব্যাপারে তো আমার বই আছে, আমার প্রায় ৪০টার মতো বই আছে এই গেটে পাওয়া যায়। তার মধ্যে একটা বই হলো ইসলামী বিবাহ, এখানে আমি বিস্তারিত লিখে দিছি। এখন সংক্ষেপে দু একটা কথা বলতেছি। বিবাহটা আমাদের ইসলামে কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য হারাম। বিবাহ কারোর জন্য ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য হারাম। যে জানে আমি বিবির উপরে ইনসাফ করতে পারবো না, বিবির উপরে ইনসাফ করতে পারবো না, তার হক আদায় করতে পারবো না, তার দৃঢ় বিশ্বাস আছে, তারপর সে বিবাহ করলো, এটা কি? এটা হারাম। অনেকে বিবিকে খোরপোশ দেয় না, তালাকও দেয় না, এটাও হারাম। একটাতে আসো, একটাতে আসো, হয় ঠিক মতো রাখো, রাখার মতো রাখো, না বেদায় করে দাও। তুই লটকায় রাখছো কেন? এগুলো খুব গর্হিত কাজ। হিমসা কুম্মে মারুফ ও তশরিহ হুম্বে ইহসান, আল্লাহ কোরআনে বলছে। তো যাই হোক, এটা আমাদের নবীদের বড় একটা সুন্নত, এর দ্বারা অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে যায়। অর্ধেক ইযা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইস্তাকমালা নিসফাদ দ্বীন, এত বড় ইবাদত। তবে খেয়াল রাখতে হবে, এই বিবাহকে কেন্দ্র করে কোন রকম শরীয়তের বরখেলাপ কাজ যেন না হয়। দুনিয়াদারদের যে প্রথা আছে, এই প্রথা যেন না আসে। এটা এটা রংপুর না ঠাকুরগাঁও কোন জায়গাতে একটা ফোন আসছে, একটা মেয়ের বিয়ে ঠিক করছে, কিন্তু তারা সব রসম পালন করবে। দুনিয়াদারদের রসম আছে না, কত রকম রসম, অডিও ভিডিও কি করে না করে, গুনার আর কোন ই নেই, পান চিনি ডাল চিনি কত রকম চিনি করে, এগুলো সব করবে। কিন্তু মেয়েটা কিভাবে সে দিন শিখছে, দিন জেনে ফেলছে, তখন সে পরিষ্কার বলে দিছে, যদি এই প্রথা বন্ধ না করো, এই বিবাহতে আমি নেই, তোমরা যারা পারো আইনে বিবাহ দিয়ে দাও, এই বিবাহতে আমি নেই, আমি থাকবো না এই বিবাহতে। এরকম মেয়ে যদি জন্ম দিতে পারেন, তাহলে আপনি কামিয়ে। আমরা পারছি এরকম মেয়ে? আমাদের মেয়েরা তার অনুষ্ঠান চায় খুব ধুমধামের সাথে হোক, খুব ফুটানি করা হোক, তারা চায়। আবার এগুলো না করলে খোটা দেয়, কিরে তোর মেয়ের বিয়ে হলো না জানাজা হলো, নাউজুবিল্লাহ। সুন্নতের সাথে মজাক করা হয়, ইমান চলে যায়। কথা তো বলে ফেললাম, ট্যাক্স লাগলো না, ট্যাক্স লাগলো না, কিন্তু ইমান তো চলে গেল। সাবধান থাকতে হবে, কোন গুনাহ হইতে পারবে না। শান্তি দেওয়ার মালিককে, রহমতের মালিককে, কোন গুনাহ যদি না হয়, সুন্নত তরিকায় হয়, আল্লাহ শান্তি দেয়, বিল মোহাব্বত দেয়, নেক সন্তান দেয়, দিনদারি দেয়, সবকিছু দেয়। আর আপনি বিবাহের সময় আল্লাহকে নারাজ করে দিলেন, তাহলে এগুলো দিবে, শান্তি পাওয়া যাবে? এই জন্য দিনদারিকে সবচেয়ে জোর দিতে হবে, খেয়াল রাখতে হবে। এগুলো মেইন কথা। বিবাহে বিবাহ সময় তো সাক্ষী লাগে, সাক্ষীরা নিজের কানে শুনবে, দেখবে নিজের কানে শুনবে, এই জন্য টেলিফোনে বিবাহ হয় না। আমেরিকা থেকে হ্যালো হ্যালো করতেছে, তো সাক্ষীরা কি তারা দেখতেছে? ছবি না হয় দেখতেছে, তাকে তো দেখতেছে, টেলিফোনে বিবাহ হবে না। যদি টেলিফোনে বিবাহ করতে বাধ্য হয় কেউ কোনো কারণে, তাহলে ওখান থেকে ওই ছেলে দেশে কাউকে উকিল বানাই দিবে, বিয়ের বদলে সে মেয়ের উকিলও আসবে, ছেলের উকিলও আসবে। মেয়ের উকিলে প্রস্তাব দিবে, ছেলের উকিলে বলবে অমুক ছেলের পক্ষ থেকে আমি এই প্রস্তাব কবুল করিলাম। আরে আলমদের কাছে জিজ্ঞাসা করো, সব কিছুর মশলা আছে, আমরা জানি না বলে মনে করি যে না এটা তো কোনো মশলা হলো না, এখানে ইসলাম কঠিন হয়ে গেছে। ইসলাম কোথাও কঠিন হয়, ইসলাম একদম একটা ফকিরের জন্য ইসলাম, কোটিপতির জন্য ইসলাম। তো বিবাহে সাক্ষী লাগে, কিন্তু মেয়ের যে এজেন্ট না হয়, এজেন্টের কোনো সাক্ষী লাগে না। আমাদের সমাজের কাজী যারা, কাজী এই নামগুলো ইংরেজরা বদলাই দিয়ে গেছে, বিবাহ পড়ানোওয়ালাকে কাজী বলে না, কাজী মানে তো জাস্টিস। তোর কি জাস্টিস নাকি? ইংরেজরা ওদের নাম দিয়ে গেছে কি কাজী, কিসের কাজী? কিচ্ছু না, সব নাম বদলাই দিয়ে গেছে। ওরা মশলা মশাল জানে না, ওরা অনেক সময় পাঠায়, ছেলে পক্ষকে পাঠায় যে মেয়ের অনুমতি নেওয়া হবে, তোমরাও নির্দেশ নিয়ে আসো। এরা বেকার, এরা পাঠানো কি বেকার, কারণ মেয়ের অনুমতি কে নিবে? তার কোনো মাহারাম নিবে? তার বাপ নিবে, তার চাচা নিবে, দাদা নিবে, নানা নিবে? এরা নিবে তো, যে এর ছেলে এই পড়াশোনা আছে, এই মালদারি আছে, তার সাথে তোমার বিবাহ দিতে যাচ্ছি, তুমি রাজি আছো কিনা? এখন সে হাসলেও সম্মতি, কানলেও সম্মতি, চুপ থাকলেও সম্মতি, আর সম্মতি দিলি তো হলোই, যে মেয়ের আগে বিবাহ হয় নাই তার ক্ষেত্রে। আর সে চুপ থাকলো বা হাসলো বা কানলো, তাহলে সাক্ষীরা কিছু শুনবে? কাজই যে সাক্ষী পাঠাইছে কি শুনবে? ফালতু কাজ, বেপর্দাও হবে। এই জন্য শরীয়তে এজেন্ট আনার কোন সাক্ষী লাগে না, বিবাহ যখন হয় তখন সাক্ষী লাগে, আমরা সবাই সাক্ষী। যদিও খাতা কলমে দু একজনের নাম লেখা হবে, কিন্তু বাস্তবে আপনারা কি সবাই সাক্ষী। বিবাহে মাত্র দুটা খরচ রাখা হয়েছে, বিবাহের মুহূর্তে একটা হলো মোহর দিতে হবে, আরটা হলো অলিমা খাওয়াইতে হবে। উভয় খরচ আল্লাহ ছেলের দায়িত্বে দিয়ে দিছে, মোহর দেওয়া কার দায়িত্ব? আর তো উল্টা হয়ে গেছে, এখন ছেলেরা মোহর চায়, আমার টেলিভিশন দিতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, বিদেশে যাওয়ার টিকিট দিতে হবে। তো ছেলেরা সব মেয়ে হয়ে গেছে, তারা মোহর চাইতেছে, মোহর তো বেটা তুই দিবি, তুই চাস কেমনে? নিজেকে পুরুষ বিশ্বাস করতে পারতেছে না। এক বাচ্চা ছিল, এরকম সারাদিন বউর সাথে থাকতো, আর রাজ্য ছেড়ে দিছিল উজুরের উপরে, উজুর তুমি চালাও, আর ও সারাদিন বউ নিয়ে থাকতো। তো ঘরে সাপ ঢুকছে, ওটা মারতে হবে না? আর বাচ্চা প্রেশান হয়ে গেছে, বলতে তো এই একটা পুরুষ লোক ডাকো, এই সাপটা মারার জন্য কি বলো একটা পুরুষ লোক ডাকো। ও যে পুরুষ এটা ওর মনে নেই, বিবির সভাতে এত বেশি থাকা যাবে না, নিজে পুরুষ এটাও মনে নেই, পুরুষ খুঁজতেছে। যার সভাত উঠাইবেন তার মতো হয়ে যাবে, প্রয়োজন মতো শরীয়ত যতটুকু হক দিছে অতটুকু, এতে বেশি। তো এই দুটো খরচ, অলিমা আর মোহর। মোহর অনেকে মনে করে যে গড়ে পড়তে সবার জন্য মোহরে ভাতে মেয়ে, তা না। যে ছেলে এটা পরিশোধ করতে পারবে তার জন্য সুন্নত, আর যার এ টাকা নেই, তৌফিক নেই, সে বুঝার নেই কবরে যাবে, তো শোধ করতে হবে। মোহর যে কোনো মূল্যে শোধ করতে হবে। কানজুল উম্মালের হাদিসে আসছে, কেউ যদি বড় অঙ্কের মোহর ধরে আর মনে মনে নিয়ত থেকে দিব না, সমাজ রক্ষা করার জন্য ধরলাম, সমাজ রক্ষা করার জন্য ধরলাম, তো হাশরের ময়দানে ওই স্বামী জিনাকারীদের কাতারে উঠবে। বিবাহ করা সত্ত্বেও তার হাশর হবে জিনাকারীদের সাথে। মোহর দিয়ে দিতে হবে যত তাড়াতাড়ি পারেন, একবারে হোক কিস্তিতে হোক মোহর দিয়ে দিতে হবে। এই দুটো খরচ ছেলের দায়িত্ব, আরো খরচ আছে, সেগুলো সারা জীবন করতে হবে। স্ত্রীকে খানা দেওয়া, স্ত্রীকে লিবাস পোশাক দেওয়া, স্ত্রীকে একটা আলাদা কামরা দেওয়া যেন স্বামীর লোকজন থাকে না, হ্যাঁ, এগুলো আরো সারা জীবন খরচ আছে। এই বিবাহ উপলক্ষে এই দুটা খরচ, মোহর আর কি বলি, দুটা কার দায়িত্বে? ছেলের দায়িত্ব। মেয়ের দায়িত্ব, বাপের দায়িত্ব দেওয়া হয় নাই, কারণ মেয়ের বাপ এই মেয়েটাকে মানুষ করতে অনেক শ্রম দিছে, অনেক পয়সা খরচ করছে, অনেক কুরবানি করছে। এই জন্য বিবাহের সময় আল্লাহ তাআলা মেয়ের বাপকে হালকা রাখছে, তুমি তো অনেক কুরবানি এত বছর করে আসছো, এখন তোমার আর কিছু দরকার নেই। তাছাড়া এখন সে মেয়েটা দিয়ে দিচ্ছে, এতদিন চোখের সামনে ছিল, দিলে কত খুশি ছিল, এখন সেটা আরেকজন হাতে তুলে দিচ্ছে, এখন আর আগের মতো দেখা হবে না, অনেকদিন পর পর দেখা হবে, কানতে কানতে পেজায় দেয়। সাদি মানে খুশি, কিছুটা সাদি এমন সাদি যে মেয়ের বাপ কানতে কানতে মেয়েকে বিদায় দেয়। এই কান্নার নাম হলো খুশি, আজীব জিনিস। এই জন্য মেয়ের বাপকে হালকা রাখা হয়েছে। হ্যাঁ, মেয়ের আত্মীয় স্বজন আসবে, তখন মেয়েকে বিদায় দেওয়ার জন্য আসবে, আমি বলি তারা জন্য খানা নিয়ে আসে। আত্মীয় স্বজন আসবে এখানে যে বোঝা হবে না, প্রত্যেকে বড় বড় টিফিনকারীর ভরে খানা নিয়ে আসবে, আর এখানে বসে ভাগ যোগ করে খেয়ে নেবে, কারণ মেয়ের বাড়িতে তো কোনো অনুষ্ঠান নেই, অনুষ্ঠান তো ছেলের বাড়িতে। হ্যাঁ, ছেলের সাথে যে দু চারজন মুরব্বী থাকে তাদের খাওয়াইতে কোনো অসুবিধা নেই, ছেলের সাথে দু চারজন মুরব্বী থাকে না খাওয়াবে, কিন্তু নিষিদ্ধ করা হয় কোনটা? ওই যে শর্ত করে আমার ছেলে, শর্ত করে আমার 100 লোকরে খাওয়াইতে হবে, 200 লোকরে খাওয়াইতে হবে, অমুক সমুক, এই ধরনের শর্ত করে খাওয়া, হ্যাঁ, এটা নিষেধ শরীয়ত। এবং এরকম খানা খাইলে নবীজি তাকে দুটা টাইটেল দিচ্ছেন, দেখালা সারেকান অখরাজা মুগীরান, এই লোকগুলো চোর হয়ে ঢুকলো আর ডাকাত হয়ে বেরোয় আসলো। খানা খাইলেন এক অক্ত, আর সনদ পাইলেন কয়টা? তা সনদটা দিছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চোর, আপনি ডাকাত। এই জন্য মেয়ে পক্ষের বাড়িতে কোন অনুষ্ঠান নেই। নাম কি থাকতো? তার নাম থাকবে না। ছেলে পক্ষের যে অনুষ্ঠান হয় তার তো নাম আছে, অলিমা। এটার নাম কি? কিতাবে কোনো নাম তো নেই, অনুষ্ঠান নেই। ওটা ছেলের বাড়িতে। এই জন্য মেয়ে পক্ষ দাওয়াত দিলে আপনি যদি নিকট আত্মীয় না হন, নিকট আত্মীয় হলে তো টিফিন গাড়ি ভরে নিয়ে যাবেন, আর নিকট আত্মীয় না হলে আপনি কবুলই করবেন না। তুমি কিছু দাওয়াত দিচ্ছ, দাওয়াত তো দিবে ছেলে পক্ষ, কবুলই করবে। তাই দুটা খরচ বাধত। আমার সাহেব বলতেন, স্বামী হলো আশেক আর স্ত্রী হলো মাসুক। আশেক মাসুক বুঝেন? মহব্বতকারীকে বলে আশেক, আর যাকে মহব্বত করা হয়। হ্যাঁ, তো নিয়ম হলো আশেক সবসময় মাসুকের খেয়াল রাখে, তার কষ্ট না হয়। এই জন্য স্বামী সারা জীবন স্ত্রীর দিকে খেয়াল রাখবে, আমার কোন আচরণ দ্বারা যেন স্ত্রী কষ্ট। ইচ্ছাকৃত হয়ে যায় ভুল, আল্লাহ মাফ করে দিবে। অনিচ্ছাকৃত, ইচ্ছা করে কোন কথা, অনেক কথা বলে, খোঁচা মারা, খোঁচা মারা কথা বলে, বাপ তোলে কথা বলে, তোর বাপ তো এই, তোর মা তো এই, এগুলো বল। এগুলো জায়েজ। اقول قولا سديدا يصلح لكم اعمالكم। ভালো কথা বলো, সুন্দর কথা বলো, মহব্বত বাড়ায় এমন কথা বলো, তাহলে তোমার আমলের মধ্যে অনেক গলত আছে, আল্লাহ এই গলত সহ তোমার আমলকে কবুল করবে। আর তুমি এই ধরনের কথা বলো তো কোনো আদা নেই। তো অনেক কথা এখন বলার সময় নেই, একটা কথা বললাম, এখন আমি খুতবা দিব। বর হলো ফাহিম ফয়সাল আল মাসউদ, পিতা হলো মুফতি শহীদুল ইসলাম আনসারী, আমার বাম পাশে বসে আছেন, উনি সাতক্ষীরার লোক, বহুত দীর্ঘ জামানা ঢাকাতে আছেন, বহু ইতিহাসের সাক্ষী। হ্যাঁ, ঢাকাতে যা কিছু ঘটছে সব ঘটনায় প্রায় উনি শরীক ছিলেন আর কি। আর ওনার মাদ্রাসা আছে, মসজিদ আছে, দিনের বহু মুখী খেদমত উনি লেগে আছেন আলহামদুলিল্লাহ। আমাদের সমস্ত মুরব্বীদের সাথে ওনার ওঠা বসা ছিল, এখনো যারা আছে তাদের সাথে ওনার তাল্লুক আছে। তো ওনার নাম হলো মুফতি শহীদুল ইসলাম আনসারী, বসুন্ধরা হাউজিং আবাসিক এলাকা, ওইখানে ওনার বাসা। কনে হল সুমাইয়া জামান নুহা, এই জাহান তাহান লাগানোর কি দরকার ছিল? আমাদের নতুন একটা অভ্যাস যে মেয়ের নামের সাথে বাপের নাম বা স্বামীর নাম লাগাইতে হবে, বাপের নাম বা, এটা ইসলামে নেই, কুপ্রথা। এটা কি অর্থ হলো? সুমাইয়া জাহান নুহা,
হ্যাঁ,
জামানের কথা কইতেছি, জামানটা তো খাটতেছে না। সুমাইয়া নুহা, ঠিক আছে, নুহা মানে হলো আকলমান, জ্ঞানী। আপনারা সবাই জানিয়ে রাখেন, এগুলো রাখার দরকার নেই। মেয়ের নামের সাথে বাপের নাম বা স্বামীর নাম লাগানো কোনো জরুরি না, কিন্তু এই আধুনিক স্টাইল হলো রাখা। যত ইংরেজি শিক্ষিত লোক দেখবেন ওই মহিলারা স্বামীর নাম লাগাই রাখছে। বুঝছেন না, নিজের নামের সাথে স্বামীর নাম লাগাই রাখছে, কি দরকার? পিতার নাম হলো মোহাম্মদ বদিউজ্জামান, আমার ডান পাশে বসে আছে আমার বিয়াই, আমার আসল বিয়াইও আছেন, তার আপন ভাই, আমার ছোট মেয়ের দিক দিতে বিয়াই, উনিও পাশে বসে আছেন, উনি হল ফরিদুজ্জামান, তারই আপন ভাই, ইনি হাফেজ সাহেব মোহাম্মদ বদিউজ্জামান। ও আপনি বড়? আমিনুজ্জামান, মাশাল, এনাদের আব্বা কাকরাইলে খাজেন ছিলেন, আমানতদার ছিলেন, সবাই টাকা পয়সা ওনাদের আব্বার কাছে রাখতেন, পুরাতন যারা আছেন তারা হয়তো দেখে থাকবেন, আপনি তো দেখছেন মনে হয়, ঠিকানা হলো 180 উত্তর শাহজাহানপুর মোড়ে ফাতেমি ঠিক করা হয়েছে, উসুল স্বর্ণ অলঙ্কার এত ভরি, যার মূল্য 170,200। তো এখন তো স্বর্ণর দাম বেশি, রূপারও দাম বেশি, আগে তো মোড়ে ফাতেমি ছিল 1,50,000 টাকা, এখন দাম হয়ে গেছে ডবল, ডবল হয়ে যায় মোড়ে ফাতেমি হয়ে গেছে কত, 3,00,000 টাকা, 3,00,000 টাকায় মোড়ে ফাতেমি, এর মধ্যে 1,70,000 নগদ উসুল, নগদ অলঙ্কারটা মোহরে ধরা যায় যদি মেয়ে রাজি থাকে, কিন্তু আরো অনেক কিছু দেওয়া হয় না, কাপড় সাপড় প্রসাদনী অনেক কিছু দেওয়া হয় না, ওইগুলো কিন্তু মোহরে ধরা যাবে না, ওইগুলো মোহরে ধরা যাবে না। আমি এখন খুতবা দিচ্ছি, খুতবা দেওয়ার পরে আপনি আপনার দুজন সামনাসামনি হন, তুমি পিছিয়ে যাও। আপনার মেয়ের থেকে উকিল হওয়া অনুমতি নিচ্ছেন কি আপনি নিচ্ছেন না ওনার জন্য নিচ্ছেন? ঠিক আছে, অসুবিধা তাহলে আপনি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي وفي رواية فمن رغب عن سنتي فليس مني وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال النبي صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مؤونة أو كما قال النبي صلى الله عليه وسلم এবার আপনি প্রস্তাব দেন, ওনাকে প্রস্তাব দেন যে আমি আমার ভাতিজিকে তার পক্ষ থেকে উকিল হইয়া মোহরে ফাতেমির আওয়াজে আপনি মাওলানা ফাহিম ফয়সাল আল মাসউদ এর নিকট বিবাহের প্রস্তাব দিলাম। একটু জোরে বলো, আমি আলহামদুলিল্লাহ আমি কবুল করিলাম। আমাদের দেশে এইখানে একটা বদরসম আছে, বিবাহ পড়াই দেওয়ার পরে ছেলেকে বলা হয় তুমি দাঁড়াও, দাঁড়াই সবাইকে লম্বা একটা সালাম, সালামের কোন স্থান না, সালাম সাক্ষাতে হয় বিদায়ের সময় হয়, না সাক্ষাতের সময় না বিদায়ের সময়, অর্থহীন সালাম। কিন্তু এটা প্রথা হয়ে গেছে, এলেন না থাকলে কত প্রথা যে জন্ম নেয়, নতুন শরীয়ত কায়েম হয়ে যাবে, আল্লাহ হেফাজত করুন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়া ফিল আযাবিন্নার রাব্বানা ফিল মুত্তাকিনা ওয়া লিল মুমিনিনা يا رب العالمين يا رحمن الرحيم তোমার বান্দা তোমার হাবিবের সুন্নাত জিন্দা করার আশায় দুনিয়ার সমস্ত হাল বাদ দিয়ে আল্লাহ তোমার ঘরে চলে আসছে জুমার দিনে জুমার নামাজের পরে। আল্লাহ তোমার দয়ায় আমরা এই আকদের নিকাহ সম্পন্ন করলাম, আল্লাহ দয়া করে তুমি এটাকে বরকতময় করে দাও, আল্লাহ বরকতময় করে দাও, যত রকম খায়ের বরকত হইতে পারে, সলাহ ফালাহ হইতে পারে, ভালাই হইতে পারে, আল্লাহ তুমি ফয়সালা করে দাও। আল্লাহ এই নতুন দম্পতির মধ্যে তুমি মিল মহাব্বত সৃষ্টি করে দাও, তাদের জন্য নেক আওলাদের ফয়সালা করে দাও, আল্লাহ তারা শয়তানের সমস্ত হামলা থেকে ফিতনা থেকে মুক্ত থেকে সুন্দরভাবে শান্তির সাথে আল্লাহ হায়াত পার করতে পারে এই তৌফিক দান করো। আল্লাহ আমাদের সকলকে এই নিয়ামত দান করো, আল্লাহ সকলকে নিয়ামত দান করো, আল্লাহ এই আকদের নিকাহকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও, আল্লাহ তুমি বরকতময় করে দাও। ইয়া রাব্বাল আলামিন আমাদের সবাইকে মাফ করে দাও, আমাদের সমস্ত মুরব্বীদেরকে মাফ করে দাও, আমাদের প্রত্যেকটা কাজ এই সুন্নত অনুযায়ী, সুন্নত হলো সহজ সুন্দর, এই সেই সুন্নত তরিকায় করার তৌফিক দান করো। দুনিয়ার সমস্ত তরিকা ছেড়ে আমরা যেন নবীর তরিকায় সবকিছু করি, আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করো, এই বুঝ দান করো, আল্লাহ এই হেদায়েত আমাদেরকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন।